أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون
এই আয়াত যা আমি তেলাবাত করেছি এতে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রয়েছে যার বিষয় গত কয়েকটি খুতবা থেকে আমি দিয়ে আসছি এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলার ঘোষণা রয়েছে আমরা তোমাকে বা তোমাদের মাঝে সেই রসুল আবির্ভূত করেছি যিনি এই দোয়া গৃহীত হওয়ার চিহ্ন বা নিদর্শন সেই রসুল হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশের মধ্যে থেকে আবির্ভূত হয়েছেন যিনি বিশ্বে এক মহান বিপ্লব সৃষ্টি করার ছিলেন এবং সৃষ্টি করেছেন এ দোয়াতে যে চারটি বিষয় প্রার্থনা করা হয়েছে তা আমি গত খুতবাসমূহে কিছুটা বা যতটা সম্ভব আমি বর্ণনা করেছি এই বিষয় যখন আমি আরম্ভ করেছিলাম তখন আমি কয়েক খুতবা পূর্বে যখন এই দুটো আয়াত পাঠ করেছিলাম এবং সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছিলাম যে এই দোয়া প্রার্থনা করার যে বাক্যাবলী তাতে এবং আল্লাহ তাআলা যিনি গ্রহণ করেছেন তখন এই গ্রহণ করার যে ঘোষণা তার মধ্যে তরতিবের দিক থেকে বিন্যাসের দিক থেকে কিছুটা ভিন্নতা রয়েছে এর মধ্যে একটি প্রজ্ঞা রয়েছে এবং এটি মহাপ্রজ্ঞাময় খোদার কোনো কাজই হেকমতবিহীন বা প্রজ্ঞাহীন নয় এমনি এটি আগে পিছিয়ে হয়ে যায়নি এবং বিনা কারণে এ বাক্য আগে পিছিয়ে হয়নি এসব বাক্যাবলী অর্থাৎ এই মহান রসুলের এই চারটি বৈশিষ্ট্যের যা এতটা উন্নত মানের ছিল যার কোনো মোকাবেলা নেই কেবলমাত্র আর কেবলমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ছিল এটি। যেভাবে আমি এ বিষয়ের সূচনাতে বলেছিলাম, এই যে ভিন্নতা পার্থক্য, এটিও আমি আপনাদের সামনে বলবো কেন এই ভিন্নতা, কেন এই পার্থক্য। এখন আমি এ প্রসঙ্গে কিছু বলছি। পবিত্র কোরআনে দুটি স্থানে এবং অন্যান্য জায়গাও এটি বর্ণিত হয়েছে। একটি সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. অর্থাৎ নিশ্চয় আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করলেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য এমন এক রসূল আবির্ভূত করলেন যে তার আয়াতসমূহ তাদের কাছে আবৃত্তি করে ও তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, এবং নিশ্চয়ই তারা এর পূর্বে প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত ছিল। অন্য স্থানে সূরাতুল জুমাতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ. তিনি উম্মীদের মধ্যে তাদের মধ্য থেকে এক রসুল আবির্ভূত করেছেন যে তাদের কাছে তার আয়াতসমূহ আবৃত্তি করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও ইতিপূর্বে তারা প্রকাশ্য ভ্রান্তির মধ্যে ছিল। এই দুটো স্থান, বরং তিনটি স্থানই, যেভাবে আমি বলেছি, এই আয়াতগুলোর তরতিব একই ধরনের এবং একই কথা ঘোষণা করা হয়েছে, এবং দোয়াও তরতিব থেকে ভিন্ন ধারায় বর্ণিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়াতে তাজকিয়া শব্দকে শেষে বর্ণনা করেছিলেন, এবং যখন আল্লাহ তাআলা বলেছেন যে এই দোয়া কবুল হবে এবং সেই রসুল যার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন তিনি এই কাজ করেন, এই দুটোতে তাজকিয়া শব্দকে আয়াতের শেষ অংশে বর্ণিত করা হয়েছে। এই যে ভিন্নতা, এ ব্যাপারে বিভিন্ন মুফাসসিরগণ আলোকপাত করেছেন, কিন্তু হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, যেভাবে আমি বলেছি। তফসিরকারগণ, অতীত মুফাসসিরগণ এত বেশি ব্যাপক আলোচনা করেননি। উদাহরণস্বরূপ আল্লামা আলুসি লিখেছেন, তাজকিয়া বা পরিশুদ্ধি শব্দকে তেলাওয়াতকৃত আয়াত এবং কোরআনের শিক্ষা ও প্রজ্ঞার মধ্যবর্তী স্থানে এই জন্য বর্ণনা করা হয়েছে যাতে এ চারটি কাজকে একই বিষয় মনে না করা হয়, বরং চারটি পৃথক পৃথক কাজ, এবং এর মধ্যে প্রত্যেকটি স্ব স্থানে অত্যন্ত নিয়ামতপূর্ণ। এবং দ্বিতীয় কথা হচ্ছে, পবিত্র বা পঠিত আয়াতটিতে এই জন্য প্রথমে রাখা হয়েছে কারণ পরিশুদ্ধ করার জন্য সম্বোধনকারীদের প্রথমে প্রস্তুত করা আবশ্যক ছিল, এরপরে তাজকিয়া বা পবিত্রকরণের কথা বলা হয়েছে, কেননা এটি প্রথম বৈশিষ্ট্য সর্বপ্রথম মুমিনদের অবলম্বন করা উচিত, কেননা উত্তম বৈশিষ্ট্য অবলম্বনের পূর্বে মন্দ অভ্যাস পরিত্যাগ করা একান্ত আবশ্যকীয়। এরপরে তালিম বা শিক্ষার কথা বর্ণিত হয়েছে, কেননা ইমানের পরেই শিক্ষা অর্জন করা যায়। তাই সূরাতুল বাকারার আয়াতে অর্থাৎ পরিশুদ্ধ করার পূর্বেই শিক্ষা প্রদানের কথা সম্ভবত এ কারণে বর্ণনা করা হয়েছে যাতে একথা বলা যায় যে গুণাবলী অবলম্বন করা বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, এই যে বিন্যাস বা এই বাক্যাবলীর যে বিন্যাস, এটি বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্নভাবে বর্ণিত হয়েছে, এজন্য এই পার্থক্যকে সুস্পষ্ট করার জন্য হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিশদ ব্যাখ্যা করেছেন, তার থেকে আমি উপকৃত হয়েছি এবং আমি আজ আপনাদের সামনে তা বর্ণনা করব। ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া, এর ভিত্তি একথার উপরে যে নবী আবির্ভূত হওয়ার পর তার উপর অবতীর্ণ ওহি সে মানুষের উপস্থাপন করে, তারপর তার সমর্থনে প্রকাশিত নিদর্শনাবলী এবং মুজেজাকে তিনি উপস্থাপন করেন, তারপর যেভাবে তার উপর নির্দেশাবলী অবতীর্ণ হতে থাকে সেভাবে তার নির্দেশাবলী তিনি বর্ণনা করতে থাকেন এবং পরিশেষে সেই ওহি শ্রবণকারী এবং মুজেজা দেখে যা নবী দেখিয়ে থাকেন এবং সেসব নির্দেশাবলী বোঝার পরে যে জামাত প্রস্তুত হয় আল্লাহ তাআলা সেই জামাতকে পবিত্রতা দান করেন। এটি পবিত্র মানুষের জামাত। তারপর এই পবিত্র জামাত এই বাণীকে মানুষের কাছে পৌঁছান এবং বিস্তার দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াতে এ কারণেই তাজকিয়া শব্দটিকে সবশেষে বর্ণিত হয়েছে। এটি একটি বাহ্যিক বন্টন বা বাহ্যিক বিন্যাস। এতে দুর্বল ইমানদারদেরকেও দৃষ্টিতে রাখা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যে বিন্যাস বর্ণনা করেছেন তাতে ইমানের উন্নতি এবং আধ্যাত্মিকতাকে সর্বপ্রথমে বর্ণনা করা হয়েছে, আর বাহ্যিক জ্ঞানের যে কথা এগুলো সবশেষে বর্ণিত হয়েছে। সুতরাং ইমানের উন্নতি এবং আধ্যাত্মিকতায় উন্নতি এবং তত্ত্বজ্ঞানের জন্ম হওয়া এটি মারেফত লাভ করার জন্য এটি আবশ্যক যে ওহির উপর ইমান, ওহির উপর ইমান আনয়ন আবশ্যক। যখন অদৃশ্যের উপর ইমান আনয়ন করবে তখন এমন দৃষ্টিশক্তি তোমরা লাভ করবে যা এ সকল নির্দেশনাবলী এবং মুজিজাকে দর্শন করতে সক্ষম হবে, এবং যখন এ সকল নির্দেশনাবলী এবং মুজিজা দেখতে পাবে আর আত্মিক পরিশুদ্ধির ক্ষেত্রে উন্নতি ঘটবে, তখন এই উন্নতির পাশাপাশি আল্লাহ তাআলার গুণাবলী অবলম্বন করার চেষ্টা করবে, এবং আল্লাহ তাআলার এই গুণাবলী অবলম্বন করার ফলেই ইমানের মধ্যে বা ইমানের ক্ষেত্রে আর উন্নতি ঘটবে, সকল প্রবৃত্তির পঙ্কিলতা দূরীভূত হবে, সকল কলুষতা থেকে হৃদয় মুক্ত হবে। এ কারণেই কিতাব এবং হিকমতের উপর তাজকিয়াকে বা পবিত্রকরণ শক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে, কেননা কিতাব পাঠ করা এবং একে বোঝার চেষ্টা করা, এর মধ্যে থেকে প্রজ্ঞার অন্বেষণ করা, এগুলি বাহ্যিক জ্ঞানের ব্যাপার এবং এগুলো অর্থাৎ কিতাব এবং হিকমতকে পরিশেষে বা শেষে বর্ণনা করে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে একজন মানুষের জীবনের মূল উদ্দেশ্য নামাজ, রোজা, হজ, হজ, জাকাত এবং অন্যান্য নির্দেশাবলী পালনই নয়, বরং আসল উদ্দেশ্য হচ্ছে আত্মিক পরিশুদ্ধি, এবং এটি হওয়া উচিত। যদি বাহ্যিক নামাজ কেউ লম্বা এবং দীর্ঘ নামাজ পড়ে আর আত্মিক সংশোধন করে না, অথবা জাকাত দেয় অথচ অবৈধ পথে উপার্জন করে, অথবা হজ করে আর হৃদয়ে এটি ধারণ করে যে মানুষ যেন জানতে পারে যে আমি হজ করেছি, অথবা এই জন্য যাতে তার ব্যবসা বাণিজ্য আরো ফুলে ফেপে উঠে, অনেক ব্যবসায়ী এই কারণেও বা এই উদ্দেশ্য নিয়েও হজে গমন করে। হযরত মুসলিম মাউদ এক স্থানে বর্ণনা করেছেন, যখন আমি হজে গেলাম তখন দেখলাম আমার সাথে এক যুবক হজ করছিল, আমি দেখলাম সে নামাজও পড়ছিল না, দোয়া করছিল না, বরং গান বাজনায় লিপ্ত ছিল। আমি জিজ্ঞেস করলাম তুমি এ কারণে হজে এসেছ? তখন সে বলল আমাদের দোকান রয়েছে আর আমাদের পাশেই আরেক ব্যক্তি একই ধরনের দোকান দিয়ে ব্যবসা করছে, এখন সেই ব্যক্তি হজ করে এসেছে ফলে তার ব্যবসায় উন্নতি ঘটছে। তখন আমার পিতা বলল তুমিও গিয়ে হজ করে আসো। আমি জানি না হজ কাকে বলে, এই জন্যই আমার পিতার কথা শুনতে গিয়ে আমি হজে এসেছি যেন আমাদের ব্যবসায় উন্নতি ঘটে। এই হচ্ছে হাজিদের অবস্থা। যদি এ ধরনের হজ কেউ করে তাহলে এই কেতাবের শিক্ষার উপর আমল করার নাম, আমল করার অর্থ মূল্যহীন। হযরত মুসলিম হাজির ঘটনা বর্ণনা করেন, সে কোনো ব্যক্তিকে নিমন্ত্রণ করেন এবং যখন সেই ব্যক্তি তার দাওয়াত কবুল করে তার ঘরে আসেন, সে অত্যন্ত ধনী ব্যক্তি ছিল মেজবান, তখন সেই প্রবীণ বুজুর্গের সামনে সে তার চাকরকে বলল অমুক জিনিস অমুক প্লেটে করে নিয়ে আসো, যে আমি প্রথম হজ থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম। অল্প সময় পরে বলল, অমুক জিনিস অমুক প্লেটে করে নিয়ে আসো যা আমি আমার দ্বিতীয় হজ থেকে নিয়ে এসেছিলাম। তারপর বলল, অমুক জিনিস অমুক প্লেটে করে নিয়ে আসো যা আমি তৃতীয় হজ থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম। তার মূল উদ্দেশ্য ছিল এ কথা বলা যে আমি হজ করেছি। সেই প্রবীণ বুজুর্গ অতিথি বললেন, তোমার অবস্থা তো অত্যন্ত দয়ার যোগ্য, তুমি তো তোমার এই প্রকাশ দ্বারা তোমার তিনটি হজকেই নষ্ট করে দিলে, তাই এ কথা স্মরণ রাখার যোগ্য, কেতাবের কোন শিক্ষার উপরে আমলের উদ্দেশ্য, কোন শিক্ষার উপরে আমলের উদ্দেশ্য আত্মিক সব যে কোনো শিক্ষার উপর আমল করার উদ্দেশ্য যেন হয় আত্মিক পরিশুদ্ধি, তাই তাজকিয়া বা আত্মিক পরিশুদ্ধির বিষয়টিকে সর্বাগ্রে রাখা হয়েছে। এবং এই মহান রসুল তার সহচর্য যারা পেয়েছিলেন তারা নিজেদের আত্মিক পরিশুদ্ধি করেছিলেন, পাশাপাশি শিক্ষাতে অবতীর্ণ হতে থেকেছে, কোরআন অবতীর্ণ হতে থেকেছে, তাদের তাকওয়ার মানও উন্নত হতে থেকেছে, কিন্তু পূর্বেই তাদের হৃদয়ে পবিত্রতা বা শুদ্ধতা সৃষ্টি হয়েছে, ধীরে ধীরে উন্নতি ঘটতে থেকেছে, কিন্তু হৃদয় পরিচ্ছন্ন হয়ে গিয়েছিল, পরিষ্কার হয়ে গিয়েছিল। প্রথম দিন থেকেই সেসব সাহাবিদের হৃদয় পরিশুদ্ধ হয়ে গিয়েছিল, তখনই এই তাজকিয়ার কারণেই তারা মদের ঘড়াকে তারা ভেঙে ফেলেছিল, কোন মানুষ কোন দলিল প্রমাণ চায়নি। প্রকৃত বিষয় হচ্ছে আত্মিক পরিশুদ্ধি যা এ মহান রসুল করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা, তার প্রতিটি কর্ম, তার ওঠা বসা, যারা দৃষ্টিশক্তিধারী তাদের জন্য একটি শিক্ষা। তার নিকটবর্তী হযরত খাদিজা, হযরত আলী, হযরত আবু বকর, তারা ওহি অবতীর্ণ হওয়ার সাথে সাথে তাকে মেনে নিয়েছিলেন এবং ধীরে ধীরে এলম এবং মারেফাতে তারা উন্নতি করতে থেকেছেন। তারা বিস্তারিত শিক্ষা এবং প্রজ্ঞার অন্বেষণ করেননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও বাহিরে গিয়েছিলেন, যখন ফিরে আসেন তখন কেউ বলল, তোমার বন্ধু এই এই দাবি করেছে। তিনি সোজা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন এবং তাকে জিজ্ঞেস করেন, আপনি কি এই দাবি করেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ব্যাখ্যা করে বলতে চাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, এই আমি শিক্ষা, দলিল এবং প্রজ্ঞা সম্পর্কে জানতে চাই না, আমি আপনাকে বাল্যকাল থেকে জানি। এমন পবিত্র মানুষ কোন ভুল কথা বলতে পারে না। সুতরাং এই যে আয়াত, সেই পবিত্রকারী যার প্রত্যেকটি বাক্যে এইসব পবিত্র কথা আমরা দেখতে পাই, কিন্তু যারা কুচক্রি ছিল তারা সুস্পষ্ট আয়াত এবং কিতাবের পবিত্র করা যে প্রজ্ঞাপূর্ণ শিক্ষা দেখেছে তা সত্ত্বেও এই কল্যাণ থেকে বঞ্চিত থেকেছে। তারপর তাজকিয়ার পর কিতাবের শিক্ষা হিকমতের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ হিকমতের পূর্বে এই কিতাবের শিক্ষাকে স্থান দেওয়া হয়েছে, কেননা উন্নত ইমানদার ব্যক্তি এটি দেখেন যে তার প্রিয়তমের নির্দেশ কি, সে কখনো দলিল প্রমাণের সন্ধানই হয় না, বরং সামেনা ও আতানা বলে যে আমরা নির্দেশ পেয়েছি এবং আমরা আন্তরিকভাবে এর প্রতি বিশ্বস্ত হয়েছি, আনুগত্য করেছি। আমাদের অতীত অভিজ্ঞতাও এটি প্রমাণ করে যে প্রত্যেকের নির্দেশ মান্য করার ফলে আমাদের হৃদয় পবিত্র হয়েছে, পরিশুদ্ধ হয়েছে। তাই নিশ্চয়ই হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর খোদার পক্ষ থেকে অবতীর্ণ এই নির্দেশও প্রজ্ঞাপূর্ণ হবে, আমরা তা বুঝি বা না বুঝি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত খোদার সন্তুষ্টি অর্জন, যিনি এই প্রিয় নবীর যা এই প্রিয় নবীর সাথে সম্পৃক্ত হয়ে তার বর্ণিত প্রত্যেকটি বাক্যের উপর আমল করার ফলে লাভ হয়। সুতরাং হেকমত বা নির্দেশ যাই এসেছে তা আমরা পরে বুঝবো বা বুঝতে থাকবো, কিন্তু আমাদের খোদার যে আদেশ বা নির্দেশ তা আমরা দ্রুত মান্য করব। এই দার্শনিক এবং দুর্বল ইমানদারদের কাজ যারা হিকমতকে বা প্রজ্ঞাকে নির্দেশের মধ্যে ছিদ্র করত বা ছিদ্রশীল করত। তাই হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম ইমান এবং বৈধ জিনিসকে অবলম্বন করার প্রতি নির্দেশ দিয়েছেন, কিন্তু যেখানে অহংকার এবং দর্শনের চক্করে মানুষ পড়বে সেখানে তারা পবিত্রতা লাভ করতে পারবে না। তারপর ইমানের উন্নতি দূরের কথা, যখন মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হবে তখন সত্য গ্রহণ করার তৌফিকও সে পায় না। সুতরাং হিকমতের জ্ঞান লাভ করা একজন পুণ্যবান মোমেনের ইমান আনার জন্য আবশ্যক নয়, কিন্তু যার ইমান কেবল দলিল প্রমাণের উপর নির্ভর করে তার জন্য হিকমতের প্রয়োজন, এবং এটি দুর্বল ইমানের দুর্বলতার চিহ্ন। সুতরাং নবীর পবিত্র করা বা পরিশুদ্ধ করা, তার নির্দেশ দেয়া এবং এই সকল নির্দেশকে মানা এবং নবীর কথা শুনে নিজেদের হৃদয়কে পবিত্র করার চেষ্টা, এটি পরিপূর্ণ ইমানদারদের কাজ। এবং দুর্বল ইমান হিকমতের দাবি করে, হিকমতের চাহিদা করে, এই জন্য সব ধরনের ধ্বংসের জন্য। তাই সকল শ্রেণীর বিশ্বাসীদের উপরে শিক্ষা অবতীর্ণ করেছেন যাতে সকল নির্দেশের হিকমত বর্ণিত হয়েছে। এটি হচ্ছে বৈশিষ্ট্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনীত শিক্ষার, এবং সব ধরনের মানুষ এবং সব স্বভাবের মানুষের জন্য পরিপূর্ণ শিক্ষা। কারোর জন্য কোন দুর্বলতার অবকাশ এতে নেই। যেভাবে আমি বলেছি, হযরত মসীহ মওউদ আলাইহি সালাতু ওয়াসালাম দীনুল আজায়েজকে বা সত্য ধর্ম গ্রহণ করাকে পরিপূর্ণ ইমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমাদেরকে হিকমতের পরিবর্তে প্রথমে ইমানের ক্ষেত্রে বা ইমানের উপর দৃঢ় হওয়ার জন্য প্রচেষ্টা করা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, খোদা তালার পবিত্র কালাম আমাদেরকে একথাই শিক্ষা দেয়, তোমরা ইমান আনো তাহলে মুক্তি পাবে। এটি আমাদেরকে এই নির্দেশ দেয় না যে তোমরা ওই সব ধর্মবিশ্বাস যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছে তা দলিল দর্শন ও যুক্তি প্রমাণ চাও, আর যতক্ষণ পর্যন্ত অঙ্কশাস্ত্রের জ্ঞান ও হিসাবের মতো সে সত্যতা প্রকাশিত না হয়, অর্থাৎ দুয়ে দুয়ে চারের মতো যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা বিষয় প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত তা মানবে না। এটি সুস্পষ্ট, যদি নবীর কথা বাহ্যিক জ্ঞানের পাল্লায় ওজন করেই মানতে হবে তাহলে তা নবীর জন্য মর্যাদাকর নয়, বরং প্রত্যেক সত্যতা যখন সুস্পষ্টভাবে প্রকাশিত হয় স্বয়ং গ্রহণযোগ্যতা লাভ করে। তা একজন নবী বর্ণনা করুক বা অন্য যে কেউ করুক না কেন, অর্থাৎ যদি বাহ্যিকভাবেই দেখো আর তাহলে সত্য যদি প্রকাশিত হয় তখন যে কেউ বলুক না কেন মানুষ তাকে মেনেই নেয় বা মানতে বাধ্য হয়। তা অদৃশ্যের জ্ঞান নয়, যদি নবী ছাড়া অন্য কোনো মানুষ একথা বলে তাহলেও মানুষ মেনে নেয়। বলেন, যদি একজন পাপাচারীও বলে তাহলেও মানতে বাধ্য হয়। যে সংবাদ নবীর উপর আস্থা বা বিশ্বাস রেখে তার সত্যতাকে প্রাধান্য দিয়ে আমরা গ্রহণ করব তা অবশ্যই এমন হওয়া উচিত যেভাবে বিবেকবান সত্য সম্পর্কে অনেক প্রাঞ্জল জ্ঞান রাখে, কিন্তু কোন দুর্ভাগার দৃষ্টি মিথ্যা সংশয়ের দিকেও যেতে পারে। আর যদি বিবেক খাটাও তাহলে এতে সত্য তোমরা দেখতে পাবে, কিন্তু এমন মানুষ যারা পুরোপুরি চিন্তা করে না, বিবেক খাটায় না, তাদেরকে মিথ্যার দিকেও নিয়ে যেতে পারে যা একেবারে সুস্পষ্ট নয়। সে ধরনের কথা বলেন, যাতে আমরা সত্যের ধারণাকে গ্রহণ করে, সত্যের অংশকে ধারণ করে, নবীকে সত্যবাদী প্রতিপন্ন করে স্বীয় সুধারণা এবং সুস্থ বিবেক, শিষ্টাচার ও আপন ইমানের পুরস্কার লাভ করি। এটি কোরআনের শিক্ষার সারাংশ যা আমরা বর্ণনা করেছি। কিন্তু আইনজ্ঞ ও দার্শনিকগণ এদিকে দৃষ্টি দেয়নি, আর তারা সর্বদা ইমানের ব্যাপারে উদাসীন থেকেছে আর এমন জ্ঞান অন্বেষণ করেছে যা তৎক্ষণাৎ তাদের সম্মুখে সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। কিন্তু স্মরণ রাখা আবশ্যক যে খোদা তাআলা অদৃশ্যের প্রতি ইমান রাখার নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকে নিশ্চিত তত্ত্বজ্ঞান থেকে বঞ্চিত রাখার নির্দেশ রাখতে চাননি তিনি, বরং সত্যিকার মারেফত লাভের জন্য ইমান একটি সিঁড়ি যে সোপানে আরোহণ করা ছাড়া সত্যিকার তত্ত্বজ্ঞানের অন্বেষণ চরম নির্বুদ্ধিতা বা বোকামি। কিন্তু এ সোপানে আরোহণকারী সুস্পষ্ট তত্ত্বজ্ঞান এবং প্রাঞ্জল দিব্য দর্শন অবশ্যই দেখে থাকে, সে সুস্পষ্ট নিদর্শন দেখে থাকে যারা এই সোপানে আরোহণের চেষ্টা করে এবং তারা অত্যন্ত তাদেরকে নিশ্চিত করার জন্য অনেক বড় বড় নিদর্শন তারা দেখে। যখন একজন বিশ্বাসী একজন মুমিনের নির্দেশ ও ঐশী সংবাদ কেবল এজন্য কবুল করে বা গ্রহণ করে যে এই সংবাদ ও নির্দেশ একজন সত্যবাদী সংবাদদাতার মাধ্যমে খোদাতলা তাকে দিচ্ছেন, তখন সে তত্ত্বজ্ঞানের পুরস্কার লাভের জন্য যোগ্য বিবেচিত হন। তাই খোদাতলা অর্থাৎ একজন সত্যিকার মুমিন সে যে নির্দেশাবলী আল্লাহ এবং তার নবীদের মাধ্যমে পান বা আল্লাহ তালা তাকে যে সংবাদ দেন তা এই দৃষ্টিকোণ থেকে সে গ্রহণ করে যে এটি একজন সত্যিকার সংবাদদাতার পক্ষ থেকে খোদাতালার পক্ষ থেকে সংবাদ পেয়ে বা খোদাতালার কাছ থেকে জেনে আমাদেরকে সংবাদ দিয়েছেন। তারপর তিনি এই ধরনের মানুষ এর তত্ত্বজ্ঞান বা এর ইরফান লাভ করেন। তাই খোদাতালা তার বান্দাদের জন্য এ রীতি নির্ধারণ করেছেন যে প্রথমে তারা অদৃশ্য বিষয়ের প্রতি ইমান এনে আনুগত্যকারীদের মধ্যে সামিল হয়, তারপর তত্ত্ব জ্ঞানের মর্যাদা দান করে সকল গোপন রহস্য তার সম্মুখে উন্মোচিত করেন। প্রথমে আনুগত্য আবশ্যক, সামেনা ও আতানা করা আবশ্যক, তারপর এর তত্ত্ব তাকে দান করা হয়, এর প্রজ্ঞাও তাকে দান করা হয়। কিন্তু পরিতাপ, যারা তাড়াহুড়াকামী মানুষ তারা এ পথকে অবলম্বন করে না। পবিত্র কোরআনে খোদা তালার প্রতিশ্রুতি রয়েছে যে ব্যক্তি ইমানের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিকে মেনে নেবে, যদি সে চেষ্টা প্রচেষ্টা বা সংগ্রামের মাধ্যমে এর সত্যতা উদ্ঘাটন করতে চায় তাহলে তার প্রতি কাশফ বা সত্য স্বপ্ন বা এলহামের মাধ্যমে তা প্রকাশিত হবে। প্রথমে ইমান আনা জরুরি, তারপরে মুজাহিদা বা সংগ্রাম করা প্রয়োজন, তাহলে আল্লাহ তাআলা তাকে জানাবে আর তার ইমানকে তত্ত্বজ্ঞানের উন্নত শিখরে পৌঁছানো হবে। এ হচ্ছে সেই রীতি বা পদ্ধতি যা পরিপূর্ণ বা ইমানে যারা পরিপূর্ণতা লাভ করতে চায় তাদের জন্য আবশ্যক। তারপর এই দুটো আয়াতে আরেকটি ভিন্নতা রয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া এবং আল্লাহ তাআলার গ্রহণ করার যে বাক্য তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার শেষে বলেছিলেন ইন্না কান্তাল আজিজুল হাকিম, আর আল্লাহ তাআলা যখন উত্তর দিয়েছেন তখন বলেন ওয়ায়ু আল্লিমুকুম মা আলাম তাকুনু তাআলামুন। এই পার্থক্যকে হযরত মুসলিম মাওদ রাদিয়াল্লাহু আনহু এভাবে বর্ণনা করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আজিজ এবং হাকিমের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমি যা কিছু চাইছি হে খোদা তা আমার চিন্তা চেতনা ধারণা অনুযায়ী চাইছি। কিন্তু যে যুগে এই নবী আবির্ভূত হবেন তারপর কিয়ামত পর্যন্ত যার নিদর্শনাবলী বা যার আয়াত এবং শিক্ষা মানুষকে পবিত্র করতে থাকবে এবং মানুষকে যিনি হিকমত বা প্রজ্ঞার শিক্ষা দিবেন সেই যুগের প্রয়োজন তুমি ভালো জানো খোদা, তাই সে সময় হে আল্লাহ তুমি তোমার আজিজ এবং হাকিম বৈশিষ্ট্যের আলোকে সেই যুগের প্রয়োজনকে পূর্ণ করবে সেই নবীর মাধ্যমে। সুতরাং আল্লাহ তাআলা এই দোয়াকে গ্রহণ করো তো এ আয়াতে রসুল এই এই কাজ করেন এবং পরিশেষে বলেন ওয়ায়ু আল্লিমুকুম মা আলাম তাকুনু তাআলামুন, অর্থাৎ এই রসুল তোমাদেরকে তা শিক্ষা দেয় যা তোমরা পূর্বে জানতে না। সুতরাং এই মহান নবীর উপর ওই সব আয়াত এবং কিতাব অবতীর্ণ হয়েছে যাতে এমন এমন শিক্ষাও রয়েছে যা তোমরা পূর্বে অবহিত ছিলে না। এই নবীর শিক্ষামালার মধ্যে এমন এমন কথাও রয়েছে, এমন এমন বিষয়ও রয়েছে যা অতীতের যে শিক্ষামালা তার চেয়ে বেশি, এমন এমন ভবিষ্যৎবাণী রয়েছে যা যুগের চাহিদার পাশাপাশি সাথে সাথে মানুষ জানতে পারছে, মানুষের সামনে উন্মুক্ত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। এর মধ্যে থেকে কয়েকটি বিষয়ের কথা গত খুতবায় আমি বর্ণনা করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুহকামাত এবং মুতাশাবিহাতের উল্লেখ করেছেন, যেভাবে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবে ওয়া উখারু মুতাশাবিহাত। অর্থাৎ তিনি যিনি তোমার উপর এই কিতাব অবতীর্ণ করেছেন যার কতক আয়াত সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন, যেগুলো এই কিতাবের মূল এবং অন্যগুলি পরস্পর সাদৃশ্যপূর্ণ। সুতরাং সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা এই ঘোষণা করিয়েছেন, এই সকল বিষয় আমি অবতীর্ণ করেছি যা তোমরা পূর্বে অবহিত ছিলে না, এবং ওইসব বিষয়ে আমি অবহিত করেছি যা পূর্ববর্তী শরীয়তে বর্ণিত হয়েছে, এবং এমন কতক রয়েছে যা সুস্পষ্ট, আর এমন কতক রয়েছে যা নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে, গবেষণার প্রয়োজন রয়েছে। মোকেম শব্দের অর্থ অভিধানে এটি লেখা হয়েছে যা কোন ধরনের পরিবর্তন অথবা পরিবর্তন থেকে মুক্ত। দ্বিতীয়ত, এতে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। তৃতীয় হচ্ছে যা অর্থের দিক থেকে এবং উজ্জ্বলতার দিক থেকে সিদ্ধান্তপূর্ণ এবং গ্রহণযোগ্য, এটা হচ্ছে মুহকামাত। এবং মুতাশাবিহাত তাকে বলা হয় যার বিভিন্ন অর্থ করা যেতে পারে অথবা যার কিছু অংশ অন্যান্য জিনিসের সাথে সাদৃশ্য রাখে। এখন তাজকিয়া থেকে বা পবিত্র হওয়া থেকে যারা মুক্ত তারা এই শিক্ষা থেকে কি লাভ করবে? তারপর এর এটি অর্থ যে যার প্রকৃত অর্থ মহকেম আহকামাতের বা দ্ব্যর্থপূর্ণ নির্দেশাবলীর পরিপন্থী জানা হয়। অনেক সময় বাহ্যিক অনেক শব্দ সন্দেহের মধ্যে ফেলে দেয়, কিন্তু এর যেটি সুস্পষ্ট অর্থ এবং কোরআন শরীফের মূল সুস্পষ্ট দ্ব্যর্থহীন যে শিক্ষা তার পরিপন্থী যেন না হয়। যদি এর বিরুদ্ধে যায় তাহলে তার কারণ আমাদেরকে খুঁজে দেখতে হবে। তাই এই সাদৃশ্যপূর্ণ বিষয়টিকে এমনভাবে বোঝার চেষ্টা করা উচিত যা সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন যে শিক্ষা তার সাথে তার মাধ্যমে প্রমাণিত, যাতে সঠিক পদ্ধতিতে এর একটি অর্থ এমন যে চিন্তা ভাবনা ছাড়া এর সঠিক অর্থ উদ্ভাবন করা যায় না। এজন্য হৃদয়কে পবিত্র করো তো আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন। সুতরাং সেই মহান খোদা যার আয়ত্তে যার নিয়ন্ত্রণে সব জিনিস, তিনি এমন পবিত্রকারীদের হৃদয় সমূহকে উন্মুক্ত করেন এবং তাদের হৃদয়ে প্রজ্ঞার মণি মুক্ত সমবেত করেন। এই মহান রসুল যিনি কিয়ামত পর্যন্ত বলবৎ থাকার জন্য আবির্ভূত হয়েছেন তার শিক্ষাকে সংরক্ষিত করার ব্যবস্থা আলাদা করেছেন, যেভাবে এক খুদ্ আমি বর্ণনা করেছি। এই শিক্ষাকে পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে কিন্তু কখনোই কেউ সফল হয়নি এবং হতেও পারে না। এই মহান পবিত্রকারীর অনুসরণে প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ আগমন করেছেন এবং এই আয়াত এবং শিক্ষার মাধ্যমে পবিত্রকরণের কাজ তারা সম্পাদন করেছেন। ওলামা এবং ফকিহ জন্ম নিয়েছেন যারা খোদার নির্দেশাবলী ব্যাখ্যা করেছেন এবং প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন, বর্তমানের নামধারী ওলামাদের মতো নয় যারা বেহুদা এবং অনর্থক কথা বলেন। আমার মনে আছে একবার ফয়সলাবাদে 1974 সনের কথা, একটি মসজিদ থেকে মৌলভী সাহেব জুমার খোদবা দিচ্ছিলেন সুরা ইখলাস পড়ে। কুলু আল্লাহু আহাদের ব্যাখ্যা করেছিলেন, কোরআন শরীফ থেকে প্রমাণ হয় যে আহমদিরা মিথ্যাবাদী। যদি কোরআন শরীফ থেকে কিছু প্রমাণিত হয়, এই সূরা থেকে যদি এটি কিছু প্রমাণিত হয়, তাহলে এটি প্রমাণিত হয় যে খোদার প্রতি যারা পুত্র আরোপ করে তারা মিথ্যাবাদী। এই ফলাফল দাঁড় করানো যেতে পারে যে এই সকল মানুষ যারা কবর পূজারী এবং মিথ্যা পীরের পূজায় রত, তারা ভুল পথে আছে। কিন্তু আমরা যারা সেই পবিত্রকারীর সত্যিকার প্রেমিকের মান্যকারী জামাত, যারা তৌহিদের বিস্তারকারী এবং যাকে মান্য করার জন্য আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছিলেন, হুজুর তৌহিদ আর তৌহিদ ইয়া আবনাল ফারেস, তৌহিদকে ধরো, তৌহিদকে ধারণ করো হে পারস্যের সন্তান। যদি মিথ্যা কেউ হয় বা মিথ্যাবাদী কেউ হয়, তাহলে তার এরা হবে মিথ্যাবাদী, আমরা নই। আল্লাহ তাআলা এই শিক্ষার সংরক্ষণের ব্যবস্থা করেছেন এবং পরিশেষে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, এই পবিত্রকারীর সাথে কৃত অঙ্গীকার অনুযায়ী মসীহ এবং মাহদীকে পাঠিয়েছেন, যাকে খাতামুল খোলাফা বলা হয়েছে। পবিত্র কোরআনে এর ঘোষণায় উল্লেখ হয়েছে সূরা জুমার আয়াত, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন ওয়াআখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়াহুয়াল আজিজুল হাকীম। তিনি উম্মিদের মধ্যে তাদেরই মধ্যে হতে এক রসুল আবির্ভূত করেছেন, যে তাদের কাছে তার আয়াতসমূহ আবৃত্তি করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও পূর্বে তারা প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত ছিল এবং এদের মধ্য থেকেই অন্য লোকের মধ্যে যারা এখন পর্যন্ত তাদের সঙ্গে মিলিত হয় নাই, তিনি তাকে আবির্ভূত করবেন, তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। এসব আয়াতে, এই আয়াতগুলোর যে পূর্ববর্তী আয়াত যে উম্মি বা নিরক্ষর লোকদের মধ্যে থেকে এক মহান রসুল আবির্ভূত হওয়ার ঘোষণা করেছেন, এখানে যেভাবে আমি পূর্বে বলেছি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া গৃহীত হওয়ার ঘোষণা এখানে করা হয়েছে এবং সুস্পষ্ট ঘোষণা পরিশেষে আল্লাহ তাআলা করছেন যে এর পূর্বে মানুষ সুস্পষ্ট ভ্রান্তিতে নিপতিত ছিল। এই যে প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত হওয়ার যে বাক্য, এটি সূরা আল ইমরানের সে আয়াত বর্ণিত হয়েছে। সূরা আল ইমরানে নবী যেসব যে চারটি কাজ করবেন বা করাবেন এর উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করলেন, তিনি তাদের মধ্যে একজন রসুল আবির্ভূত করেছেন। সে যুগেও যখন জলে স্থলে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বিস্তার লাভ করেছিল, মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, তাদের উপর একজন রসুল আবির্ভূত করেছিলেন যিনি তাদেরকে আয়াত শুনিয়েছেন, পবিত্র করেছেন, হিকমত এবং কিতাবের শিক্ষা দিয়েছেন। এবং সেই আরবের মানুষই যাদেরকে জাহেল বলা হতো, তাদের মধ্যে একটি বিপ্লব সৃষ্টি হয়েছে। সূরা জুমাতে আল্লাহ তাআলা আবার বলেন যে খোদা সেই অশিক্ষিত লোকদের উপর অনুগ্রহ করত, নবী পাঠিয়েছেন, তাদেরকে পবিত্র করেছেন এবং আল্লাহর নৈকট্য লাভের কারণ হয়েছে তিনি। সেই মহান রসুলের যুগ কি শেষ হয়ে গেছে? তারপর 1000 বছর পর সেই অন্ধকার আবার চলতে থাকবে এবং চলতেই থাকবে, পুনরায় সেই যুগ এসে গেছে কয়েকশো বছর পর, কেবল ছোট ছোট গ্রহ ব্যতীত যার সীমা নির্ধারিত, কোথাও আলো দেখা যাচ্ছিল না এই 1000 বছরে। যে পিছনের যে অন্ধকার যুগ অতীত হয়েছে, অতিবাহিত হয়েছে, আল্লাহ তাআলা যিনি অনুগ্রহশীল, তিনি ওইসব মানুষের উপর অনুগ্রহ করেছিলেন যারা মুশরিক ছিল, খোদার সাথে শিরক করত, কিন্তু যারা এই উম্মতের মধ্য থেকে হয়েছেন, যারা এই দোয়া করেছিলেন যেন কোনো সংশোধনকারী আসে, তাদের উপর আল্লাহ তাআলা কোনো অনুগ্রহ করলেন না, এটি কোনো যুক্তিযুক্ত কথা নয়। এটি তো কিয়ামত পর্যন্ত শিক্ষা বলবৎ রাখার শিক্ষা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ এটি মনে করে তাহলে সে আল্লাহর সম্পর্কে কুধারণা করে, কারণ আল্লাহ তাআলা সেই সত্তা যার প্রতিটি কর্ম, যার প্রত্যেকটি জিনিস যা আকাশ এবং পৃথিবীতে রয়েছে তা খোদা তালার তসবি করে, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী এবং অতীব পবিত্র। মহাপরাক্রমশালী খোদা এবং প্রজ্ঞাময় খোদার কাছ থেকে তোমরা কি এটাই প্রত্যাশা করো যে তিনি পৃথিবীকে বিকৃত হতে দিবেন, ধ্বংস হতে দিবেন? এটি কি হেকমত বা প্রজ্ঞা যে সেই শিক্ষাকে আল্লাহ তালা সংরক্ষণ করবেন না যা বিশ্বের মুক্তির জন্য সর্বশেষ শিক্ষা? খোদা তালা সম্পর্কে এই ধরনের চিন্তা অত্যন্ত সীমিত জ্ঞানের মানুষের চিন্তা এবং কুধারণা প্রসূত চিন্তা। সুতরাং হে ওইসব মানুষ যারা নিজেদেরকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের মধ্যে গণ্য মনে করো, এই মহান রসুলের জামাতের মধ্যে সামিল করো যার শিক্ষা কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়কে পবিত্র করবে, সেই শিক্ষার আলো বিচ্ছুরণ করার জন্য সীমিত সীমায় নয় যেভাবে প্রত্যেক শতাব্দীতে আসতে থেকেছেন, বরং বিস্তৃত আঙ্গিকে দুর্বল হৃদয় এবং পার্থিবতার পূজারী এবং দার্শনিকদের মধ্যে পবিত্রতা এবং প্রজ্ঞার বীজ বপন করার জন্য শেষ জাতির মধ্যে বা শেষ যুগে এই নবী পুনরায় আবির্ভূত হবেন, যিনি তার এই পুরনো শরীরে নয় বরং বুরুজি রঙে বা প্রতিচ্ছায়া রূপে তিনি আবির্ভূত হবেন, এবং এটি সেই খোদার সিদ্ধান্ত যিনি আজিজ এবং পরম প্রজ্ঞাময়, এবং খোদার শক্তিকে তোমরা সীমিত জ্ঞান করো না, তার সিদ্ধান্তকে হেকমতবিহীন মনে করো না। সুতরাং যেভাবে সেই মহান নবী একটি পবিত্র জামাত সৃষ্টি করেছিলেন এবং বিকৃত মানুষদেরকে খোদার সাথে সম্পৃক্ত করেছিলেন, সেই নবীর দাসও এই বিকৃত যুগে খোদার সাথে মানুষের সংযুক্ত বা সংযোগ সৃষ্টি করার জন্য আসবেন। যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে তখন সাহাবীরা জিজ্ঞেস করেছেন, তিনি কে হবেন, তিনি কে হবেন যিনি সেই যুগে আবির্ভূত হবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সির কাঁধে হাত রেখে বলেছিলেন, যদি ঈমান সুরাইয়া নক্ষত্রে উঠে যায় তাহলে এর বংশ থেকে এক ব্যক্তি সেই ঈমানকে পুনরায় পৃথিবীতে নিয়ে আসবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরেকটি হাদিস আছে, এমন এক যুগ আসবে যখন কোরআনের নাম ছাড়া আর কিছুই থাকবে না, আর ইসলামেরও নাম ব্যতীত আর কিছু অবশিষ্ট থাকবে না। সুতরাং প্রত্যেক চিন্তাশীল মস্তিষ্ক বিবেক এবং প্রত্যেক দৃষ্টি শক্তিধারী চোখ দেখতে পারে এবং প্রকাশ করে যে বর্তমানের অবস্থা অনুরূপী। সুতরাং আল্লাহ তাআলা এই মহান রসুলকে আবির্ভূত করে যে ধর্ম প্রতিষ্ঠা করেছেন এবং যা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, তার শান শওকত এবং মর্যাদার সাথে প্রতিষ্ঠিত থাকার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্যিকার প্রেমিক আবির্ভূত হয়েছেন। সুতরাং আমরা যারা নিজেদেরকে আহমদি দাবি করি, আমাদের এখন দ্বিগুণ দায়িত্ব, একে তো নিজেদেরকে পবিত্র করা এবং এই গ্রন্থের উপর আমল করার উপর যথাযথ মনোযোগ দেয়া, দ্বিতীয়ত এই বার্তাকে প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য একটি বিশেষ প্রেরণা বা একটি বিশেষ উন্মাদনা বা চেতনা সৃষ্টি করুন, কারো কাছে যেন এই অজুহাত না থাকে, কেউ যেন এই অজুহাত না দেখাতে পারে যে আমরা এই পয়গাম পাইনি, কেননা আজ আহমদী ছাড়া এমন কেউ নেই যার অধীনে এই উম্মতে মুসলিমাকে সংরক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। ইসলামের নামধারী বড় বড় চ্যাম্পিয়ন আজ দেখা যায় এবং তারা নিজেদেরকে সবকিছু মনে করে, সকল শক্তির আধার মনে করে, প্রত্যেক দল এবং প্রত্যেক ফেরকা সংশোধন করার দাবি করে, কিন্তু যেহেতু তারা ইমান শূন্য, তাই চারিদিকে এই আহাজারি যে মুসলমানদেরকে কেউ আসুক এবং কেউ সামলাক। এই যে ফেরকাবাজি এবং দলাদলি আল্লাহ তাআলার প্রেরিত মামুরকে অস্বীকার করার কারণে হচ্ছে, এবং আল্লাহ তাআলার কর্তৃক প্রেরিতকে অস্বীকার করার ফলে হৃদয়ের যে পবিত্রতা এটিও নিঃশেষ হয়ে যাচ্ছে। শিক্ষা এবং প্রজ্ঞা থেকে তারা দিন দিন শূন্য হচ্ছে এবং শত্রুদের হাতে তারা ধৃত হচ্ছে। কখনো কখনো এই আন্দোলন হয়, খেলাফত থাকা উচিত, কিন্তু এই সব কিছু কি কারণে হচ্ছে তা নিয়ে তারা চিন্তা করে না। আল্লাহ তাআলা এদের বিবেক দিন, বুদ্ধি দিন, চেতনা দিন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এ প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এ আয়াতের মর্মার্থ হচ্ছে খোদা সেই খোদা যিনি এমন সময় রসুল আবির্ভূত করেছেন যখন মানুষ জ্ঞান ও প্রজ্ঞা সম্পর্কে সম্পূর্ণ বিমুখ হয়ে গিয়েছিল। প্রজ্ঞা ও ধর্মীয় জ্ঞান যদ্বারা আত্মা পূর্ণতা পাবে এবং মানবাত্মা সম্পর্কিত জ্ঞান ও আমল পূর্ণতায় পৌঁছবে তা পুরোপুরি হারিয়ে গিয়েছিল। মানুষ পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিল, অর্থাৎ খোদা এবং তার সঠিক সরল পথ থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হয়েছিল। তখন এমনই এক সময় খোদা তাআলা তার নিরক্ষর রসুলকে আবির্ভূত করেছেন এবং সেই রসুল তাদের আত্মাকে পবিত্র করেছেন এবং কিতাব ও হিকমতের জ্ঞান দ্বারা তাদের হৃদয় সমূহকে আলোকিত করেছেন। তারপর তাদের জ্ঞানকে পূর্ণতায় পৌঁছিয়েছেন এবং খোদা শনাক্ত করার আলো দ্বারা তাদের হৃদয়কে আলোকিত করেছেন। তারপর বলেন, আরেকটি দল আছে যা সেই যুগে প্রকাশিত হবে, তারাও প্রথমে অন্ধকার ও ভ্রষ্টতার মাঝে নিপতিত থাকবে, জ্ঞান প্রজ্ঞা আর বিশ্বাস থেকে দূরে পড়ে থাকবে। তখন খোদা তাদেরকেও সাহাবিদের রঙে রঙিন করবেন, অর্থাৎ সাহাবিরা যা কিছু দেখেছেন তাই তাদেরকেও দেখানো হবে, এ পর্যন্ত যে তাদের সত্যতা ও বিশ্বাস সাহাবিদের সত্যতা ও ইমানের মতো হবে। সহি হাদিসে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করার সময় হযরত সালমান ফার্সির কাঁধে হাত রেখে বলেন, লাকান আল ইমান মুআল্লাকান বিসুরাইয়া লানা লাহু রাজুলুম মিন ফারিস, অর্থাৎ যদি ইমান সুরাইয়া নক্ষত্র চলে যায় তাহলে পারস্য বংশোদ্ভূত এক ব্যক্তি তা ধরায় পুনরায় নামিয়ে আনবে। এটি এ কথার প্রতি ইঙ্গিত যে সেই যুগে পারস্য বংশ থেকে এক ব্যক্তি জন্মগ্রহণ করবে। সে যুগ যে সম্পর্কে লিখিত আছে যে কোরআন আকাশে উঠে যাবে, এটি সেই যুগ যা মসীহ মওউদ আলাইহিসসালামের যুগ এবং পারস্য বংশোদ্ভূত তিনি যার নাম মসীহ মওউদ, কেননা কুরুশীয় আক্রমণ প্রতিহত বা ভাঙার জন্য মসীহ মওউদের আগমন আবশ্যক। সে আক্রমণ মূলত ইমানের উপর আক্রমণ এবং কুরুশীয় আক্রমণের সকল চিহ্ন এই যুগের জন্য বর্ণিত হয়েছে। আর লেখা হয়েছে যে এই আক্রমণের অত্যন্ত মন্দ প্রভাব পড়বে মানুষের ইমানের উপর। এ সেই আক্রমণ যাকে অন্য শব্দে বা অন্য ভাষায় দাজ্জালী আক্রমণ বলা হয়েছে। চিহ্নাবলীর মধ্যে রয়েছে সেই দাজ্জালী আক্রমণের ফলে বা সময় অনেক দুর্ভাগা এক অদ্বিত খোদাকে পরিত্যাগ করবে এবং অনেকের ইমানি চেতনা বা ভালোবাসা বিলুপ্ত হবে, এবং মসীহ মওউদ এর সবচেয়ে বড় কাজ হচ্ছে ইমানের নবায়ন, কেননা আক্রমণ হচ্ছে ইমানের উপর। আর হাদিস লাও কানাল ইমান অনুযায়ী পারস্য বংশোদ্ভূত যে ব্যক্তি সম্পর্কে বর্ণিত এটি প্রমাণিত যে সে পারস্য বংশীয় ব্যক্তি পুনরায় ইমান প্রতিষ্ঠা করার জন্য আবির্ভূত হবেন। অতঃপর তিনি বলেন, চিন্তা করে দেখো, 1300 বছরে এমন যুগ, নবুয়তের ধারায় এমন যুগ আর কে লাভ করেছে? এই যুগে, যে যুগে আমাদের জামাত সৃষ্টি হয়েছে, অনেক দিক থেকে এই জামাত সাহাবিদের জামাতের সাথে সম্পর্ক রাখে। তারা মসজিদ এবং নিদর্শনাবলী দেখেন যেভাবে সাহাবিরা দেখেছেন, তারা খোদা তাআলার নিদর্শনাবলী এবং সতেজ জীবন্ত নিদর্শন দেখে থাকেন এবং বিশ্বাস এবং নিশ্চয়তা লাভ করেন যেভাবে সাহাবিরা করেছেন। তারা খোদার পথে খোদার হাসি ঠাট্টা, দুঃখ কষ্ট, গালি গালাজ এবং আত্মীয় স্বজন থেকে ভিন্নতা তারা সহ্য করেছেন যেভাবে সাহাবিরা উঠিয়েছেন। তারা খোদা তাআলার সুস্পষ্ট নিদর্শনাবলী এবং ঐশী নিদর্শন এবং ঐশী শিক্ষার ফলে পবিত্র জীবন লাভ করেছেন যেভাবে সাহাবীরা লাভ করেছিলেন। এদের মধ্যে থেকে এমনও আছেন যারা নামাজে কান্নাকাটি করেন এবং তাদের সিজদাগাহকে অশ্রুতে প্লাবিত করেন যেভাবে সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম কান্নাকাটি করেছেন। এদের মধ্যে এমনও রয়েছেন যারা সত্য স্বপ্ন লাভ করেন এবং ঐশী ইলহাম দ্বারা তারা সম্বোধিত হন, সম্মানিত হন যেভাবে সাহাবীগণ হতেন। এদের মধ্যে থেকে এমন অনেক আছেন যারা নিজের পরিশ্রম দ্বারা অর্জিত সম্পদ কেবল খোদা তালার সন্তুষ্টির জন্য আমাদের জামাতের পিছনে ব্যয় করেন, যেভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম খরচ করেছেন। এদের মধ্যে থেকে এমন অনেককে পাবে যারা মৃত্যুকে স্মরণ রাখেন এবং কোমল হৃদয় আর তাকওয়ার প্রতিষ্ঠিত থেকে থাকেন, যেভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম জীবনে ছিল। তারা এটি খোদার দল যা খোদা তালা স্বয়ং একে লালন পালন করছেন এবং প্রতিদিন এদের হৃদয়কে পবিত্র করছেন এবং তাদের বক্ষকে ইমানের নূরে পূর্ণ করছেন এবং ঐশী নিদর্শন দ্বারা তাদেরকে আকর্ষণ করছেন নিজের প্রতি, যেভাবে সাহাবিদেরকে আকর্ষণ করেছিলেন। মোট কথা, এই জামাতের মধ্যে ওই সকল চিহ্নাবলী পাওয়া যায় যা ওয়াখারে নামিনুম লাম্মা শব্দের মধ্যে বর্ণিত হয়েছেন এবং আবশ্যক ছিল খোদা তালার কথা একদিন পূর্ণ হবে। সুতরাং এই যে বিপ্লব হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম নিয়ে এসেছেন, একে বলবৎ রাখা, একে ধরে রাখা জামাতের প্রত্যেক ব্যক্তির দায়িত্ব। নতুবা আমরা তাদের মতোই পাপাচারী সাব্যস্ত হব, গুণাগার হব, যেভাবে পূর্ববর্তীরা নিজের ইমানকে নষ্ট করেছেন। এবং জামাত বর্ধিত হতে থাকবে ইনশাল্লাহ যারা এই পয়গামকে, এই কেতাবকে এবং এই শিক্ষাকে নিজের প্রতি আরোপ করবে। কিন্তু আমাদের মধ্যে থেকেও প্রত্যেক ব্যক্তির চেষ্টা করা উচিত এই শিক্ষা যেন আমরা কখনো এর থেকে বিমুখ না হই এবং কখনোই যেন আমাদের হৃদয়কে যেন পবিত্রতা বা পবিত্রতা শূন্য না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ